السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال تعالى: الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. فقال النبي صلى الله عليه وسلم: من أتاه الله مالا ولم يؤدي زكاته مثل له ماله شجاعا أقرع، له زبيبتان يأخذ بشدقيه ويقول: أنا مالك أنا كنزك. أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، علماء کرام، বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে রমজান শরীফকে সামনে নিয়ে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। রমজান তো অতি নিকটবর্তী, নবী আলাইহিস সালাম এই রমজান পাওয়ার জন্য দুই মাস আগের থেকে দোয়া শুরু করতেন, আল্লাহ আমি এই রমজান যেন পেয়ে যাই। জিন্দগিতে একটা রমজান পাইতে পারা অনেক বড় ভাগ্যের বিষয়, আল্লাহর নৈকট্য লাভের বিষয়। তো সেই রমজানের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন: লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার মাস, তাকওয়া শিক্ষা করার জন্য একটা ট্রেনিং, মাস মানে ট্রেনিং। খানা হালাল, পানীয় হালাল, বিবি হালাল, এগুলো অস্থায়ীভাবে নিষেধ করা হয়, এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। তুমি অস্থায়ী নিষেধকে মানলে তাহলে তোমার উচিত আল্লাহ যেগুলো স্থায়ী নিষেধ করেছেন সেগুলো মান্য করা। স্থায়ী নিষেধ কোনগুলো? এই মানুষ মিথ্যা কথা বলে, ব্যবসার মধ্যে অনেকে ধোকাবাজি করে, দুই নম্বরই করে, মিথ্যা কসম খায়, চুরি ডাকাতি করে। আজকাল তো আজীব ধরনের চুরি ডাকাতি, হিসাবের হেরফেরের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, ডিজিটাল চুরি, কেউ ধরতেও পারবে না। অনেক কোম্পানি লস খাইতেছে, কিন্তু অডিট রিপোর্টে দেখাইতেছে ভীষণ লাভ, আর মানুষ তাদের শেয়ার কেনার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে, ঢোকা হয়েছে। তো এই চুরি ডাকাতি খুন খারাপি বাপ মাকে কষ্ট দেওয়া মদ পান করা, মদ মানে শুধু মদ না, আজকে তো মদটা অনেক নামে চলে আসছে, অনেক নামে মদ খায় মানুষ। এমনকি কবিরাজরা যে বিভিন্ন সালসা খাওয়ায় সেগুলো মদ। হিন্দু কবিরাজরা যে সালসা খাওয়ায় এগুলো মদের থেকে তৈরি। এই ধরনের কিছু গোনায় কবিরা আছে, এইগুলোর থেকে যাতে আমরা বেঁচে থাকি এর জন্য আল্লাহ রমজানের রোজা দিয়েছে। ইবাদত করা যেমন সওয়াবের কাজ, গোনা থেকে বাঁচা এটাও সওয়াবের কাজ। একটু পার্থক্য আছে, আমরা যে ইবাদত করি এগুলো অনেক সময় রিয়া অহংকার লোক দেখানো এগুলোর কারণে নষ্ট হয়ে যায়, সবগুলো বাতিল হয়ে যায়। কিন্তু মানুষ গোনা বর্জন করে যে নেকি অর্জন করে এই নেকিটা বাতিল হয় না, অনেক বড় নেকি। বুখারী শরীফে পাওয়া যায় বৃষ্টির কারণে তিন লোক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, পরে এক পাথর পড়ে পাহাড়ের মুখ বন্ধ হয়ে গেছে। কি করবে, এ পাথর তো সরানো সম্ভব না। তখন তারা পরামর্শ করল, প্রত্যেকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমলকে অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ এই পাথরকে সরাই দিবে। পুরা হাদিস আমি বলবো না, একটা অংশ বলবো। একটা লোক যে দোয়া করল, এটা বুখারী শরীফের হাদিস, যে সে তার চাচাতো ভাইয়ের তার চাচার মেয়ের উপরে আসক্ত ছিল এবং তাকে অবৈধ কাজের প্রস্তাব দিছিল। সংক্ষেপে অন্যায় করার পুরা ব্যবস্থা হয়ে গেছিল। এমন সময় ওই মেয়েটা বলল, ইত্তাকুল্লাহ ওয়ালা তাকুজ্জাল খাতামা ইল্লা বিহাক্কিহি, আল্লাহকে ভয় করো, আল্লাহ যে নিয়ম রাখছেন এই নিয়ম ছাড়া আমাকে ব্যবহার করিও না। এই যে মেয়েটা কাছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা শোনার সাথে সাথে ওই লোকটা গুনাহ বর্জন করে চলে গেছে। এই পাহাড়ে আটকা পড়া পরে সে এইটাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে পেশ করছে এবং দোয়া করছে, এবং তার দোয়ার ওসিলাও পাথর কিছুটা ঘটে গেছে। বোঝা গেল, আমরা মনে করি নামাজ রোজা দান খয়রাত এগুলোই নেকি, কিন্তু আমাদের সামনে যে গুনাহের সুযোগ আসে, একটু গুনাহ করলে বাহ্যিকভাবে দুনিয়ার অনেক লাভ হয়, কিন্তু ওই গুনাহটা না করলে যে অনেক বড় নেকি, একটা ফরজ আদায় করার মতো নেকি, এটা আমরা অনেকেই জানি না। এটাও নেকি। একটা লোকের কাছে ঘুষ পেশ করা হয়েছে, আমার কাজটা করে দেন, এই 5 লাখ টাকা ঘুষ নেন। সে নিল না, তবে হারাম পয়সা নেই না, তো বাহ্যিকভাবে তার কোন নেকি হয় নাই, সে ঘুষ নেয় নাই বাস। কিন্তু বাস্তবে নেকি হয়েছে, বিশাল বড় নেকি হয়েছে। অতগুলি টাকা দান করার সব পেয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা গোনা বর্জন করলে একটা ফরজ আদায় করার সমান নেকি হয়। তো ইনশাল্লাহ রমজানে আমরা এই নেকি অর্জন করার জন্য, গোনা বর্জন করার জন্য প্রশিক্ষণ নেব, আমাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, হ্যাঁ, জিহ্বার দ্বারা, কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, দিল ও দিমাগ দ্বারা, কোনোটার দ্বারা যেন কোনো গোনা না হয়। আমাদের পরিবারের সবাইকে সতর্ক করে দিব, পুরা বছর হিম্মত না করো, এক রমজান অন্তত গোনা বর্জন করার হিম্মত করো, পরীক্ষা করে নাও, গোনাওয়ালা জিন্দগি মজাদার না গোনা বর্জন করার জিন্দগি মজাদার। পরিবারকে দাওয়াত দিতে হবে, হাতে কলমে দেখো কোন জিন্দগি বেশি মজাদার। যাই হোক, তো রমজান আসতেছে, এজন্য কিছু কথা রমজান সম্পর্কে না বললে রমজানের না শুকরি হয়, এই জন্য বলে দিলাম। আসল এখানের এজেন্ডা, আলোচ্য বিষয় সেটা হল জাকাত। ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, একটা স্তম্ভ হল এই জাকাত। এই জাকাত এর শাব্দিক অর্থ হল পাক করা, বৃদ্ধি পাওয়া। মানুষ যখন সঠিকভাবে জাকাত আদায় করে, একদিকে তার দিল পাক হয়ে যায় লোভ লালসা থেকে, কৃপণতা থেকে তার দিল পাক হয়ে যায়, আর একদিকে তার অবশিষ্ট মাল তার জন্য পাক হয়ে যায় হালাল তৈয়বা। অবশিষ্ট মাল হালাল। আর জাকাত যতক্ষণ আদায় না করবে ফরজ হওয়ার পরে, তখন পুরোটাই হারাম। জাকাতের একটা উদাহরণ এরকম দেওয়া যায় যে আপনি একটা মুরগি কিনলেন, নাড়ি মুড়ি তো ফেলতে হবে, তা সহ তো কোকাবে না, নাড়ি মুড়ি আর এক জনের হক, আর কোন জীবজন্তুর হক, আপনি খাইতে পারবেন না। ঠিক আপনাকে যে মাল আল্লাহ তাআলা দান করেছেন, কখনো এটা মনে করা যাবে না আমি আমার বুদ্ধি খাটায়ে, টেকনিক খাটায়ে এই মাল অর্জন করেছি, এটা হল কারুনের চিন্তাধারা। আমার বুদ্ধির জোরে মাল অর্জন করছি, এটা কারুনের চিন্তাধারা, কুফুরি চিন্তাধারা। মাল তো আল্লাহ তাআলা কিসমত অনুযায়ী দেয়, এটা বিদ্যা বুদ্ধির উপরে দেয় না। যার কিসমতে যত মাল আছে তার শিক্ষা দীক্ষা থাকলেও পাবে, শিক্ষা দীক্ষা না থাকে, পড়ালেখা নেই, তাও পাবে। মাল কিসমতের সাথে, সওয়াব মেহনতের সাথে, যে মেহনত করবে, সওয়াবের কাজ করবে, আল্লাহ তাকে সওয়াব দিবেন। সওয়াবটা কিসমতের সাথে না, আমি চুপচাপ বসে থাকি, আমার কিসমতে যা সওয়াব আছে হয়ে যাবে, হবে না। আপনাকে কষ্ট করে আমল করতে হবে, নেক আমল করতে হবে, গুনাহ বর্জন করতে হবে। কিন্তু মালটা এরকম না, আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন না, আপনার ভাগ্যে লেখা থাকতে হবে। সবাই ব্যবসা করতেছে, একজন উপরে উঠতেছে আর একজন নিঃস্ব হয়ে যেত, সবাই ধান লাগাইতেছে, একজনের ক্ষেতে ভালো ধান হয়েছে আর একজনের ক্ষেতে সব নষ্ট হয়ে গেছে। এটা কিসমত, এটা ইসলামী আকীদা, ইসলামী বিশ্বাস। এই জন্য একিন রাখতে হবে যে আল্লাহ আমাকে দিচ্ছেন, এবং আমাকে এর চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে বলেছেন, যাতে বাকি মালটা আমার জন্য হালাল তৈয়বা, সম্পূর্ণ হালাল হয়ে গেল। এই জন্য জাকাত যারা দেয় না, তাদের বাকি মালগুলো কোন এক সময় তার হাতছাড়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মার্সিডিজ গাড়িতে চড়ত, এখন সে বাচ্চা ছেলে রিক্সায় চড়ার পয়সাও নেই। কেন? জাকাত ঠিক মতো আদায় করে নাই, জাকাত তার মালের সাথে মিলে মাল ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। এই জন্য মাল হেফাজত করার তরিকা হল হিসাব করে, পাই পাই হিসাব করে, স্বতঃস্ফূর্তভাবে জাকাত দিতে হবে। কোন গরিবকে নিঃশর্তভাবে মালিক বানাই দিতে হবে। তো জাকাতের অর্থ করলাম পাক করা, দিল পাক করে, মাল পাক করে। জাকাতের আরেক অর্থ বৃদ্ধি পাওয়া, জাকাত দ্বারা আল্লাহ তাআলা বরকত দিয়ে তার মাল বাড়ায় দেয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, এই আয়াতে এই কথা বলা হয়েছে। কি কি মালের উপরে জাকাত আছে? স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, নগদ টাকা। সে নগদ টাকা আপনার হাতে থাকতে পারে, ব্যাংকে থাকতে পারে, কোন কাউকে ঋণ দিচ্ছেন, ঋণ ওটা আপনার মালিকানা, হাতের টাকা। কোন সঞ্চয়পত্র কিনছেন, এটা আপনার হাতে আছে। অনেকে মনে করে ফিক্সড ডিপোজিট করলে আমি তো আর কথার কথা দশ বছরের মধ্যে তুলতে পারবো না, আমার মালিকানা নেই। এটা ভুল। দশ বছরের মধ্যে তুলতে পারবে না, ঠিক আছে, আখের এটা নিবে কে, কে মালিক হবে? যে ডিপোজিট করছে সেই মালিক। তো এই কয়েকরকম মালের উপরে জাকাত আসে, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। শুধু স্বর্ণ বা শুধু রূপা থাকলে একরকম হিসাব, কারো কাছে শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নেই, তখন হিসাব হল যে সাড়ে সাত ভরি হয় কিনা এটা দেখতে হবে। তার নগদ যে ঋণ আছে যে এক্ষুনি শোধ করতে হবে, ওই ঋণ বাদ দিয়ে সাড়ে সাত ভরি টিকে কিনা, তাহলে এর যে দাম আছে ওই দাম বের করে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। কারো কাছে শুধু রূপা আছে তাহলে, এবং সেটা এক বছর তার কাছে থাকতে হবে, তো এক বছরের মাথায় সেটা ঋণ অতিরিক্ত হইলে দেখতে হবে যে সাড়ে বান্ন তোলা বরাবর হয় কিনা, যদি হয় তো জাকাত দিতে হবে। ওই রূপার জাকাত কত আসে, দাম কত আসে, আগে দাম বের করতে হবে। এরপরে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে। তো শুধু স্বর্ণ শুধু রূপা হলে এই ফর্মুলা, সাড়ে সাত ভরি, আর রূপা হলে সাড়ে বাহান্ন তোলা। কিন্তু যখন নাকি কয়েক রকম থাকবে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসার মাল আছে, এই চারোটা আছে বা তিনটা আছে বা দুইটা আছে, যখনই দুটা মিলবে, চারটা দুটা মিলবে, স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল, তখন আর ওই সাড়ে সাত ভরি দেখা হবে না, আর রূপার সাড়ে বান্ন তোলা দেখা হবে না। তখন যে দুটা আপনার কাছে আছে ওই দুটার ই কত, দাম কত, মূল্য কত, বাজার মূল্য কত, ওটা বের করা হবে। ওটা বের করলে যদি সাড়ে বান্ন তোলা রূপার দামের সমান হয়, বর্তমানে চল্লিশ হাজার টাকা বলা হয়, বর্তমানে চল্লিশ হাজার টাকায় নিসাব হয়ে যায়। তো একাধিক জাকাতের মাল চারটা, একাধিক যদি আপনার কাছে থাকে তখন আপনি সাড়ে সাত ভরি খুঁজতে যাবেন না, সাড়ে বান্ন তোলা খুঁজতে যাবেন না, ওইটাকে হিসাব করবেন যে এগুলোর বাজার মূল্য চল্লিশ হাজার টাকা হয় কিনা, এবং সেটা আপনার কাছে সাংসারিক খরচের অতিরিক্ত হয়ে যে ঋণগুলো এক্ষুনি দিতে হবে সেই ঋণগুলো দিয়ে চল্লিশ হাজার টিকছে কিনা, এল হিসাব বের করার নিয়ম। অনেক ঋণ থাকে কয়েক বছর ধরে দিতে হবে, কিস্তি কিস্তি করে দিতে হবে, এক্ষুনি দিতে হবে না, ওই ঋণগুলো আপনার হাতের সম্পদ থেকে বিয়োগ হবে না। মানুষ ঋণ শুনলে ব্যাংকে যত টাকা ঋণ আছে সব বিয়োগ করে, তো দেখে তার কাছে টাকা নেই। তার এই পদ্ধতি যদি সহি হইত তা তো কার উপরে জাকাত আসবে না, সব কোটিপতির জাকাত খাইতে পারবে না, আউযুবিল্লাহ। তাদের এত ঋণ আছে ওই ঋণের সাথে যদি হাজার টাকা যোগ বিয়োগ করে দেখবে যে ঋণ বেশি। এই জন্য মশলাটা খুব ক্লিয়ার বুঝতে হবে যে পুরো ঋণ আপনি বিয়োগ করবেন না, যেটা এই মাসে আদায় করবেন, এই মাসে যে কিস্তি আদায় করবেন নগদ ঋণ বলে একে, এইটা আপনি হাতের সম্পদ থেকে বিয়োগ করতে পারবেন, এইটুকু আপনাকে অবকাশ দেওয়া হয়েছে। তো এইভাবে জাকাতের হিসাব বের করতে হবে। প্রত্যেকের মালিকানা ভিন্ন, আপনার মালিকানা ভিন্ন, আপনার স্ত্রীর মালিকানা ভিন্ন, আপনার ছেলে যদি বালেগ হয় বা যাই হোক ছেলের মালিকানা ভিন্ন, মেয়ের মালিকানা ভিন্ন, সবটা আপনার কান্ধে আসবে না, আপনারটা আপনার দায়িত্ব। না বালেগে যদি কোটি কোটি টাকা থাকে না বালেগে, তো তারপর জাকাত আসবে না, না বালেগের উপরে শরীয়তের কোন হুকুম আসে না। আপনি আপনারটা দিবেন, বিবির সম্পদ থাকলে বিবির দায়িত্ব। হ্যাঁ, আপনি বিবির অনুমতি নিয়ে যদি তারটা দিতে চান তো শরীয়তে সুযোগ রাখছে, দিতে পারেন, বিবির অনুমতি নিতে হবে। তোমার এত টাকা জাকাত আসছে, তোমার জাকাতটা আমি দিয়ে দিচ্ছি, যদি বিবি অনুমতি দেয় তো আপনি দিতে পারবেন। এই হল জাকাতের হিসাব বের করার নিয়ম। দিবেন কাকে? কোন মুসলমান গরিবকে। জাকাতের মধ্যে কোন কাফের হক নেই। কুরবানের গোশত কাফেরকেও দেওয়া যায়, যে কোনো কাফেরকে দেওয়া যায়, পুরোটা নিজে খাওয়া যায়, পুরা কুরবানি নিজে খাওয়া যায়, কিন্তু জাকাতের মধ্যে কোন কাফের হক নেই। গরিব মুসলমান যার কাছে নিসাব পরিমাণ মাল নেই তাকে জাকাত দিতে হয়। এক বা একাধিক এইরকম গরিব মানুষকে জাকাত দিতে হয়। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারে না, কোন ধনীকে জাকাত দেওয়া যায় না, অমুসলিমকে জাকাত দেওয়া যায় না। কোন বিল্ডিং তৈরি হইতেছে, মসজিদের বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং, এতিমখানার বিল্ডিং, হাসপাতালের বিল্ডিং, এই বিল্ডিং নির্মাণের জন্য জাকাত দেওয়া যায় না। কারণ জাকাতের মূল কথা ছিল কোন গরিবকে নিঃশর্তভাবে মালিক বানাই দেওয়া, শর্ত দেওয়া যাবে না। সে কোথায় খরচ করবে তার ইচ্ছা, আপনি শর্ত দিতে পারবেন না। তো বিল্ডিং এ দিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানার বিল্ডিং এ, হাসপাতালে বিল্ডিং এ, তাহলে এটা তো কোনো গরিব মালিক হইতেছে না, এজন্য জাকাত আদায় হবে না। তো খেয়াল রাখতে হবে এসব বিল্ডিং তৈরির জন্য জাকাত দেওয়া যাবে না। রইল কারো কাউকে আপনি ঋণ দিচ্ছেন, তো সেই টাকার এক্ষুনি জাকাত দেওয়া জরুরি না, যখন আপনি পাবেন হাতে আসবে তখন পিছনের বছর সহ জাকাত আদায় করতে হবে। ঋণের টাকা ফায়দা নেয় একজন, জাকাত দেয় আর একজন। আপনি জাকাত দিচ্ছেন, টাকাটা আর একজনে কাজে লাগাইতেছে। এই জন্য দানের থেকে করজ দেওয়ার সব বেশি। কেন দানে দশ গুণ আর কাউকে কোন বিপদগ্রস্তকে করজ দিলে বিশ গুণ? কেন? যেহেতু ফায়দা সে উঠাইতেছে, জাকাত আপনি দিচ্ছেন, বহুত বড় ইবাদত। তো যে টাকা করজ দিচ্ছেন জাকাত দিতে হবে। যদি কোন করজ সম্পর্কে এই ধারণা সৃষ্টি হয় যে এটা পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে জাকাত দিতে হবে না। এরপরও যদি ভাগ্যক্রমে কোনো সময় পেয়ে যান, তাহলে ওই বছর থেকে জাকাত দিবেন, ওটার পিছন থেকে জাকাতটা আনার দরকার নেই। যে ঋণটা পাওয়ার সম্ভাবনা আছে ওটা তো সব বছরে জাকাত দিতে হবে। যে ঋণটা পাওয়ার সম্ভাবনা ছিল না তারপরও পেয়ে গেছেন, অনেকে পায়ও না, সেটা যে বছর পাইলেন ওই বছর থেকে জাকাত দেন, পিছনের বছরগুলো দেওয়া লাগবে না। আরেকটা মশলা, অনেক ক্ষেত্রে আমরা বাড়ি, দোকান ইত্যাদি ভাড়া নিতে যেয়ে, অ্যাডভান্স করি, অ্যাডভান্স এই টাকা জাকাত কে দিবে? তো অ্যাডভান্স দুই প্রকার, একটা হল তার থেকে কাটা যাবে না। আপনি যখন ওই ভাড়া ছেড়ে দিবেন তখন আপনাকে ওই পরিমাণ টাকা ফেরত দিবে, কাটা যাবে না। এইরকম অ্যাডভান্স, এটা জাকাত আপনি দিবেন, আপনি অ্যাডভান্স দিচ্ছেন আপনি দিবেন, এটা ব্যাংকে জমা রাখার মতো, একটা ব্যাংকে জমা রাখার মতো, ওই লোকের কাছে জমা ছিল। আর কিছু অ্যাডভান্স এরকম থাকে যে ওটার থেকে প্রত্যেক মাসে কিছু কিছু কাটা যায়, ভাড়াও দিতে হয় আমাদের জমার টাকার থেকেও কাটতে থাকে। দশ বছরের ভাড়া দিচ্ছেন, দশ বছরে ওই টাকাটা কেটে যাবে। এইরকম অ্যাডভান্স গুলো আপনাকে জাকাত দিতে হবে না। যে ওই দোকানের মালিক, ফ্ল্যাটের মালিক, এই অ্যাডভান্সের জাকাত সে দিবে, আপনি দিবেন না। একটা মশলা। আর একটা মশলা হল, অনেকে গরিব মানুষকে ঋণ দেয়, গরিবটা দিতে পারতেছে না, তখন করে কি, জাকাত থেকে কেটে দেয়। গরিবকে বললেন তুই যখন দিতে পারলি না আমি জাকাত থেকে কেটে দিলাম, এতে জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। এটাকে বলে ঋণ মাফ করা, এতে জাকাত আদায় হবে না। তাহলে কি করতে হবে? গরিবকে ডাকেন, ডাকে ওকে জাকাত দেন, সে জাকাতের মালিক হয়ে গেল। এখন তাকে বলেন ওই বৈঠকেই তাকে বলেন তুমি তো টাকার অভাবে আমার ঋণটা শোধ করতে পারো নাই, এখন তো জাকাত পাওয়ার কারণে তোমার টাকা হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে, এখন আমার ঋণটা পরিশোধ করো। যদি করে ভালো, না করলে নিয়ে নেবেন জবরদস্ত, জাকাত তো আদায় হয়ে গেছে, এখন আপনার ঋণ আপনি উসুল করে নেবেন। ওটা মাফ করলে জাকাত আদায় হবে না, আগে জাকাত দেন, সে মালিক হোক তারপর তার কাছ থেকে নিয়ে নেন আপনার ঋণ বাবদ, সেটা আদায় হবে। অনেকে কলকারখানা করার জন্য শিল্প ঋণ নেয়, শিল্প ঋণ, এটা হাতের টাকা থেকে বিয়োগ হবে না, হাতের টাকা থেকে, হাতের যে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল আছে তার থেকে বিয়োগ হবে না। কেন? ওখানে ঋণ আছে, ঋণের বিপরীত অ্যাসেট আছে, অ্যাসেট আপনি মিল কারখানা করছেন, আল্লাহ না করুক আপনি ঋণ আদায় করতে না পারলে ব্যাংকওয়ালাও অ্যাসেট বিক্রি করে নিয়ে যাবে, কাজে ওইটা ওর জায়গায় থাকবে, শিল্প ঋণ ওর জায়গায় থাকবে, ওটা আপনি হাতের সম্পদ থেকে বিয়োগ করবেন না। এলো শিল্প ঋণের কথা। ব্যবসার মালও জাকাত দিতে হবে, যে কোনো হালাল মাল জাকাত দিতে হবে। এখন ওই মালের দাম ধরবেন কিভাবে? মালের তো দাম ধরতে হবে, কিনা দাম ধরলেও হবে না, ভবিষ্যতে কোন দামে বেচবেন সেটা ধরলেও হবে না। যখন আপনি জাকাত দিচ্ছেন তখন আপনার এই মালের মার্কেট ভ্যালু কি আছে? যখন জাকাত দিচ্ছেন তখন পাইকারি রেটে এই মালের দাম কি আছে? খরিদের দামের থেকে বেশি হইতে পারে, খরিদের দামের থেকে বেশি হইতে পারে, খরিদের দামের থেকে কমও হইতে পারে। এখন যা মার্কেট রেট আছে এইটা ধরে আপনি জাকাত দিবেন, এটা ধরে আপনি জাকাত দিবেন। কি দামে কিনছেন অনেকে ওটা দেখে, ওই রেটটা দেখে না, তা শরীয়ত বর্তমান বাজার এটা দেখতে হবে। এবং আমি যে ফর্মুলা বললাম এইভাবে আপনার এই চারটা মালের যে কয়টা আছে সবগুলো হিসাব করে জাকাত দিতে হবে। যদি আপনার পুরোপুরি বুঝে না আসে আপনি কোনো মুফতির কাছে বিবরণ দেন, আমার এতটুক স্বর্ণ আছে, এতটুক রূপা আছে, এই কয় টাকা নগদ টাকা আছে এবং ব্যবসায় মালের দাম এত টাকা, বর্তমান ভ্যালু এত টাকা, এটা ভালো হয়। কোন আলেমের কাছে হিসাব দিলে আলেম আপনার মাল নেবে না, দাবি করবে না, ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করবে, আপনার হিসাব বের করতে আপনাকে সহযোগিতা করবে যে আপনার এই টোটাল মালের জাকাত কত আসবে। অনেকে হিসাব বোঝে না, আন্দাজে কিছু দিয়ে দেয়, কেউ তো দেয়ই না, কেউ তো দেয়ই না, আর কেউ এমনি কিছু দিয়ে দেয়। হিসাব করলে দেখা যাবে জাকাতের থেকে কম রয়ে গেছে, তখন কি হবে? এটা হাসরের ময়দানে আমরা কোত্থেকে দিব? বেশি থাকলে তো কোনো ক্ষতি হইতেছে না। হিসাব করে যা জাকাত আসে তার থেকে যদি বেশি দেওয়া হয় এর কোনো ক্ষতি নেই, বরং বেশি রাখা চাই। ফরজ নামাজের সাথে সুন্নত নফল পড়া হয় কেন? ফরজে কোন ত্রুটি বের হলে এই সুন্নত নফল দিয়ে এটা পূরণ করা হবে, তো জাকাত তো কিছু বাড়াই দিতে হবে, যাতে করে যদি ফরজ জাকাতে আল্লাহ যখন হিসাব টান দিবে মিজান নামক দাড়ি পাল্লায়, ওটা তো অ্যাকুরেট হিসাব, ওটা ভুল হবে। তখন যদি দেখা যাবে আপনার হিসাব ভুল, আপনি জাকাত কম দিচ্ছেন, তখন পূরণ করা হবে কি দিয়ে? এই জন্য এক হাদিস আছে, প্রত্যেক ইবাদতের ব্যাপারে যদি শর্ট পড়ে তাহলে ওই ইবাদতের মধ্যে যেগুলো নফল করছে সে ওইগুলো টান দেওয়া হবে, দিয়ে পূরণ করে দেওয়া হবে। আজকে নফল এটা হাসরের ময়দানে ফরজের দ্বারা বিক্রি হবে। এখন আপনি দিচ্ছেন নফল, ফরজ যখন শর্ট পড়বে ফরজের জায়গায় এটা রাখা হবে, তাহলে নফলটা কোন দ্বারা বিক্রি হলো? ফরজের দ্বারা বিক্রি হলো। রমজানে যেরকম আল্লাহ করেন না এই কাজটা, একটা নফল করলে তা সব কত গুণ দেন, তা ফরজের সমান দেন, নফল করলে ফরজের সমান, আবার একটা ফরজ করলে কত গুণ? 70 গুণ। নফল করলে ফরজের সমান আর ফরজ করলে রমজানে 70 গুণ বাড়াই দেওয়া। কাজেই হিসাব করে যা হয় আপনি একটু বেশি দিতে চেষ্টা করবেন। আর একটা মশলা, নামাজ রোজা এইগুলো অ্যাডভান্স করা যায় না, টাইম মতো করতে হয়। নামাজ রোজা অ্যাডভান্স করার কোন সিস্টেম নেই, বিপদে পড়ে কাজা হয়ে গেলে পরে পড়ার নিয়ম আছে, অ্যাডভান্সের নিয়ম নেই, পরে পড়ার নিয়ম আছে। কিন্তু জাকাত এবং হজ, জাকাত এবং হজ এই দুটার মধ্যে আল্লাহ তাআলা অ্যাডভান্স করার সুযোগ রাখছেন। আপনার এখনো হজ পরিমাণ টাকা হয় নাই, 3.5 লাখ লাগে, 4 লাখ লাগে, হয় নাই, আপনি কিছু ধার কর্জ করে হজ করে আসলেন, ফরজ হজের নিয়তে করে আসলেন, তো আপনার ফরজ আদায় হয়ে গেছে। হজ তো জীবনে একবার ফরজ হয়, ওটা আদায় হয়ে গেছে, পরে যখন নাকি আরো অনেক টাকার মালিক হবেন দ্বিতীয়বার যাওয়া জরুরি না। তো এটা অন্য মশলা, আল্লাহ যাকে মাল দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন, তার ব্যাপারে একটা হাদিস আছে, সেজন্য প্রতি 5 বছরের মধ্যে একবার বাইতুল্লাহ হাজিরা দেয়, নফল হজের মাধ্যমে বা উমরার মাধ্যমে, এটা বাইতুল্লাহ হজ। ফরজ হজ কিন্তু একবার, ওটা 2 বার নেই, কিন্তু বাইতুল্লাহর একটা হক আপনার আমার উপর আছে, যাকে আল্লাহ টাকাও দিছে স্বাস্থ্যও দিছে, তাকে প্রতি 5 বছরের মধ্যে একবার নফল হজের নামে, হজ তো নির্দিষ্ট টাইমে হয়, উমরা তো সারা বছর চলে, যে কোনো নামে হজ বা উমরা, উমরাকে ছোট হজ বলে, যে কোনো একটার মাধ্যমে 5 বছরে একবার আপনাকে বাইতুল্লাহ হাজিরা দিতে হবে, তা বাইতুল্লাহ শরীফের পাওনা আপনার উপর। এই হজ অগ্রিম করা যায়, জাকাতটাও তাই অগ্রিম দেওয়া যায়। আমরা অনেকে করে কি জাকাত হিসাব করে কথার কথা 2 লাখ টাকা জাকাত আসল, এটা সারা বছর দিতে থাকি, অল্প অল্প করে দিতে থাকি। আত্মীয় স্বজনরা গরিবরা আসে, হ্যাঁ মেয়ের বিয়ে দিতে পারতেছে না, অমুকের চিকিৎসা হইতেছে না, আসে আমরা দিতে থাকি, এগুলো আমাদের নিয়ম। কিন্তু এটা শরিয়াতে এটাকে সহি নিয়ম বলে না। এই যে জাকাত আদায় করতে আপনি দেরি করলেন, হজ আদায় করতে দেরি করাও গুনাহের কাজ, কিন্তু হজ আদায় হয়ে যাবে, কিন্তু যে বছর ফরজ হয়েছিল ওই বছর কেন যান নাই, কেন দেরি করতেছেন, এজন্য গুনাহগার হইতে হয়। কারণ পরে টাকা থাকে না, স্বাস্থ্য থাকে না, হায়াত থাকে না, দেরি করলে অনেক টাকা থাকে না, অনেক সময় স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, অনেক সময় হায়াত থাকে না। যে বছর ফরজ হজ ওই বছর দেখতে হবে, যখন এই বছর পুরা হয়ে গেল তাৎক্ষণিক কয়েকদিনের মধ্যেই জাকাত ক্লিয়ার করে দিতে হবে। এখন প্রশ্ন, সারা বছর তো আত্মীয় স্বজনরা আসবে, এক একজন এক প্রয়োজন নিয়ে আসবে, তাহলে ওদেরকে কোত্থেকে দিব? অ্যাডভান্স জাকাত থেকে দিন, এই বছরটা না, এই বছরটা তো হিসাব বের করে সপ্তাহ 10 দিনের মধ্যে ক্লিয়ার করে দেন, শেষ, হাতে রাখবেন না। যদি দেরি করেন আর পুরা জাকাত আদায় না হয়, আপনি কবরে যাই হিসাব দিবেন কেমনে? 2 লাখ টাকা জাকাত আসছিল, 1 লাখ বিলি করছেন আর 1 লাখ বিলি করেন নাই, হায়াত শেষ, তো ওই 1 লাখ তো জাকাত আদায় হয় নাই, ওর জব কি হবে? এই জন্য এই বছরটা আদায় করতে দেরি না করা। রইল আত্মীয় স্বজন তো আসবে, এদের তো ঠেকানো যাবে না, আসবেই তারা, আপনি ধনী, আপনি আপনার কাছে আশা করে আসবে, সেটা অ্যাডভান্স দেখাতে দিতে হবে। আপনি যাকে না দিবেন আলাদা একটা খাতা রাখবেন, অমুক তারিখে অমুকরে 5,000 টাকা দিচ্ছে, অমুক তারিখে অমুকরে 10,000 টাকা দিচ্ছে, এইভাবে সারা বছর যাকে যা দিবেন, কোন লীলা বোর্ডিং এ দিলে তা দিবেন, ওটা সব নোট রাখবেন। নোট রেখে যখন নাকি জাকাতের হিসাব বের করবেন বছর শেষে, বছর শেষে হিসাব করে দেখলেন আপনার জাকাত আসছে 3 লাখ টাকা, সারা বছরে অগ্রিম দিচ্ছেন কত, ওটা এখান থেকে বিয়োগ দেন, এখান থেকে বিয়োগ দেন যে আমি অগ্রিম দিছি 1 লাখ টাকা কি 2 লাখ টাকা অগ্রিম দিছি, ওটা বিয়োগ দেন, থাকলো কত? 1 লাখ। এই 1 লাখ আপনি ঝটপট দিয়ে দেন, সারা বছর অ্যাডভান্স জাকাত থেকে দেন, দিয়ে তখন হিসাব বের করবেন সমুদয় মালের, তখন অ্যাডভান্সটা বিয়োগ করবেন, বিয়োগ করে বাকিটা জাকাত দিবেন। এই জাকাত আপনার গরিব আত্মীয় স্বজনের হক, তাদেরকে অবশ্যই দিবেন, আপনার গরিব আত্মীয় স্বজনের হক তাদেরকে অবশ্যই দিবেন, তবে কাউকে একবারে এত বেশি দেওয়া যাবে না যে নিসাবের মালিক হয়ে যায়। 40,000 টাকা নিসাব হয়, একবারে একজনকে 40,000-এর বেশি দেওয়া যাবে না, আর কারোর দরকার 60,000 কথার কথা চিকিৎসার জন্য, কি করবেন? প্রথম 40,000 দেন, এটা খরচ করো, এটা খরচ হয়ে গেলে আবার আসো, আবার 20,000 নাও, এইভাবে একবারে নিসাবের বেশি দিবেন না। তাহলে আত্মীয় স্বজনকে অবশ্যই দিবেন, তবে একটা আত্মীয়কে আত্মীয় মনে করতে হবে, তারা বড় হকদার, তালেব এল, মেহমান রসুল, আল্লাহ রসুল তাদের ব্যাপারে পুরা উম্মতকে ওসিয়াত করে গেছেন যে তোমরা এদের দিকে খেয়াল রাখো, যারা এলেম শিখতে আসবে তাদের খায়ের খাই করো, তাদের খানার কষ্ট না হয়, তাদের পোশাকের কষ্ট না হয়, তাদের চিকিৎসার কষ্ট না হয়, তাদের কিতাব কেনার কষ্ট না হয়। পুরো উম্মতকে আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে দায়িত্ব দিয়ে গেছেন। কাজেই এই জাকাত ফিত্রা আত্মীয়স্বজনকে তো দিবেনই, বিশেষ করে এই গরিব তালেবেলেমদের জন্য একটা ভাগ আপনি অবশ্যই রাখবেন। তাতে কি হবে, আপনার জাকাত তো আদায় হবেই, সেই সাথে আপনার একটা বড় সওয়াব হবে, সেটা হল সদকায়ে জারিয়া। একটা বড় সওয়াব হবে কিসের, সদকায়ে জারিয়া। আপনি যে কোরআনকে আল্লাহ জমিনে কায়েম রাখার জন্য, কোরআনকে আল্লাহ জমিনে প্রসার করার জন্য এই তালেম এলেমকে সাহায্য করলেন, এর সবটা কিন্তু নর্মাল সব না, আত্মীয় স্বজনকে দেওয়ার মতো সব না, এই সবটা হল সদকায়ে জারিয়া, যেটা কেয়ামত তাক চলবে, কেয়ামত তাক আপনার আমলনামায় কবরে যোগ হইতে থাকবে। আচ্ছা, আল্লাহ তাআলা এইসব মশলাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপরও কোনো মশলা বাকি থাকলে এটা আমরা আমাদের এলাকায় ইনারা মুফতি সাহেবরা আছেন, এনাদের সাথে যোগাযোগ করে বাকি মশলাগুলো যার যেটা দরকার আপনারা জিজ্ঞাসা করে নেবেন। তো হুজুরের মধ্যে তো আমরা নামাজ এখানে পড়ব, এখানে ব্যবস্থা আছে না, কোনটা লাগে
এখানে
ওইগুলো সরাই দিবেন, তাহলে আমাদের নামাজের জন্য প্রেশান হওয়ার দরকার নেই, আমরা এখানে ঈশার নামাজ পড়ব ইনশাআল্লাহ। এখন কয়েকটা প্রশ্ন আসছে, এগুলো আমি জবাব দিতে চেষ্টা করতেছি। আমার 100 বিঘা জমি আছে কিন্তু সেটা বর্গা দেওয়া, তাহলে কিভাবে জাকাত দিব? বর্গা দেওয়া মানে কি, ফসল লাগায়? গরিব লোকেরা যেন ফসল লাগায় লাগে, আপনাকে অংশ দেয়, এই অর্থ? যে জমিনে ফসল লাগানো হয় ওখানে জমিনের উপরে কোন জাকাত আসে না, ফসল আপনি পাবেন ওটা আপনি জাকাতের টাকাতের মধ্যে হিসাব করবেন। আমি যে চার রকম মালের মধ্যে জাকাত করেছিলাম, বসত বাড়ির কথা বলছি তার মধ্যে বলি নাই, ধান খ্যাতের কথা বলছি, কারণ 200 বিঘে আছে ধান খ্যাত তো বলি নাই। একজন রাস্তায় বাস চালায়, তো ওই বাসের উপরে জাকাত নেই, বাসের থেকে যে ইনকাম হয় ওটার উপরে জাকাত। কিন্তু আর একজন বাস আনে বিক্রি করার জন্য, তার বাসের জাকাত দিতে হবে। আমার কথার পার্থক্য বুঝছেন? একটা লোক বিদেশ থেকে বাস আনে বিক্রি করার জন্য, তার বাসটা ব্যবসার মাল জাকাত দিতে হবে। আর একজন ওই বাসটা রাস্তায় চালায়, সে বাসের ব্যবসা করে না, ওই বাসটা রাস্তায় চালায় যাত্রীদের থেকে পয়সা নেয়, তার বাসটা ব্যবসার মাল না, সে ইনকাম থেকে জাকাত দিবে, বাসের উপরে কোনো জাকাত নেই। এই জন্য আয়ের উৎসের উপরে কোনো জাকাত নেই, আয়ের উপর জাকাত। আপনার একটা বাড়ি আছে ভাড়া দিয়ে রাখছেন, ওই বাড়ির উপর জাকাত নেই, কিন্তু আপনি যে ভাড়া পাইতেছেন ওই ভাড়ার উপর জাকাত। তাহলে সংক্ষেপে বুঝে রাখেন যে আয়ের উৎস যেটা, উৎসের উপরে জাকাত রাখা হয় নাই, উৎস থেকে ওই সোর্স থেকে যেটা ইনকাম হবে ওটার উপরে জাকাত। তা নাহলে তো ডবল হয়ে যেত, ডবল হয়ে যেত। এক বকরিকে তো একবার জবাই করা হবে, এক বকরি তো দুইবার জবাই করা হবে না। আল্লাহ ওই শিল্প কারখানারও নিল, আবার আল্লাহ তার জাকাতও নিল, দুইবার হয়ে যেত। একজন ব্যক্তি গরিব নয়, আমার তার এই পরিমাণ সম্পদও নেই যার দ্বারা তারপর জাকাত ফরজ হয়, এরূপ ব্যক্তিকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, যার কাছে নিসাব পরিমাণ মাল নেই, প্রথম যখন নেশালের মালিক হয় 40,000 টাকা, তখন সে জাকাত আর নিতে পারে না। তারপর যখন ওটা এক বছর লাস্টিং করে, তারও বাড়তেও পারে, তখন তারপরে জাকাত, তারপরে জাকাত আদায় করা ফরজ হয়ে যায়। প্রথম যখন মালিক হয়, মালিক হওয়ার সাথে সাথে জাকাত দেওয়া লাগবে না, তবে সে কারো জাকাত দিতে পারবে না। এক বছর লাস্টিং করলো, এটা কোনো কাজে লাগে নাই, টাকাটা উদ্বৃত্ত রয়ে গেছে, আল্লাহ এক বছর সুযোগ দিছে, কোনো কাজে লাগে কিনা দেখো, কোনো জরুরি কাজে লাগে কিনা। এক বছরের মধ্যে কোনো জরুরি কাজে লাগলো না, এখন বলা হবে তুমি জাকাত আদায় করো 40 ভাগের 1 ভাগ আল্লাহর দ্বারা প্রতিনিধি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ কোরআনে ওয়াকিমুসসালাহ ওয়াতুজ যাকাত, নিজের হক চাইছেন, গরিবের হক চাইছেন। ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করো, আল্লাহর হক। ওয়াতুজ যাকাত, এটা হলো গরিবের হক, গরিবকে যাকাত দিয়ে দাও, গরিবকে নিজের সাথে মিলাই রাখছে। ওয়াকিমুসসালাহ ওয়াতুজ যাকাত, বাপের ছেলেকে লজেন্স দেয় না, দিয়ে আবার ছেলের কাছে চায়, দেখে ছেলের দেওয়ার অভ্যাস হইতেছে কিনা। ছেলে যদি বাপকে ফেরত দেয়, তো বাপে কি করে? ওর সাথে আর একটা যোগ করে আবার ছেলেকে ফেরত দেয়, ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে মাল দিছে, আল্লাহ আমার চাইতেছে, আমি তো দিছি 40 ভাগের 1 ভাগ আমাকে দাও। আল্লাহকে কেমনে দিবেন? আল্লাহর প্রতিনিধি আছে, এই গরিবরা আল্লাহর প্রতিনিধি, ওদের কাছে দাও, আল্লাহকে দেওয়া হয়ে গেল। তা আল্লাহকে দেওয়ার পরে আল্লাহ এটা ভোগ দখল করবেন না, আল্লাহ এটাকে ডবল করে, কয়েক গুণ করে আপনাকে আবার ফেরত দিবে। আল্লাহর কাজের তো উদাহরণ হয় না, আমি একটু বোঝানোর জন্য বাচ্চাকে দিয়ে উদাহরণ দিলাম। বাচ্চা যদি বাপকে ফেরত দেয়, বাপ এত খুশি হয় আর একটা দিয়ে দেয়, আল্লাহ এরকম খুশি হয়ে তার মাল আরো বাড়াই দেন। তো যেহেতু এই গরিব, এই লোকটা তার কাছে নিসাব পরিমাণ মাল নেই, খায় দে ঠিকঠাক মতো আছে, একে জাকাত দেওয়া যায়। তবে একটা মশলাই, যার ঘরে 2 বেলার খাবার আছে সে জাকাত চাইতে পারবে না। নিসাব না থাকলে কেউ দিলে নিতে পারবে, খুব খেয়াল করেন, যার ঘরে 2 বেলার খাবার আছে তার জন্য জাকাত ফেতরা চাওয়া জায়েজ নেই, চাওয়া ছাড়া কেউ দিলে নেওয়া জায়েজ। নেওয়া জায়েজ কার জন্য? যার কাছে নিসাব পরিমাণ মাল নেই, 40,000 টাকার মাল নেই, তার জন্য নেওয়া জায়েজ। কিন্তু 2 বেলার খাবার থাকলে চাইতে পারবে না, কেউ দিলে নিতে পারবে। একজনকে কত টাকা দেওয়া যাবে এটার জবাব হয়ে গেছে, আমি বায়না বলছি, 40,000-এর কম দিবেন, এক্ষুনি ওই গরিবের কাছে নিসাব জমা না হয়ে যায়। গরিবের যদি নিসাব হয়ে যায়, এক গরিবকে একাধিক লোক দেয় না, আপনি একাই তাকে নিসাবের মালিক বানিয়ে দিলেন, আর কেউ তারে দিতে পারবে না। কিন্তু ও তো একথা বলবে না, তবুক আমাকে 40,000 টাকা দিছে, আমি আর নিতে পারবো না, ও তো বলবে না, ও তো সবারটাই কালেকশন করতে থাকবে, তো বাকিদের জায়গা তো হবে না, কারোর থেকে 40,000 পেয়ে গেছে, এবার তার 10 ভাই দিলে সে নিয়েই নিবে, অত তখন তো আদায় হবে না, ওর কাছে নিসাব আছে। নিসাব পরিমাণ যার কাছে আছে তাকে জাকাত দেওয়া যাবে না। জাকাতের টাকা গরিব মানুষকে একসাথে না দিয়ে মোট টাকা 12 মাসে ভাগ করে প্রতি মাসে মাসে দেওয়া যাবে কিনা? একসাথে দিলে তিনি দ্রুত খরচ করে ফেলতে পারেন, মাসে মাসে দিলে উনি হয়তো বেশি উপকৃত হবেন, এটা করতে পারবেন। কিন্তু এই বছরের জাকাত থেকে না, কোন জাকাত থেকে বলেন তো? অ্যাডভান্স, এই তো আমার কথা বুঝছেন, এটা করতে পারবেন। কিন্তু কোন কোন জায়গার থেকে? অ্যাডভান্স আগামী বছর দিবেন, ওইখান থেকে মাসে মাসে দেবেন, একসাথে দিলে খরচ করে ফেলে মাসে মাসে। যারা বয়স্ক ব্যবসা বাণিজ্য করতে পারে না তারা সঞ্চয়পত্র কিনে তার লভ্যাংশ দিয়ে সংসার চালায়, সেই ক্ষেত্রে ইসলামের শরীয়ত মতে সঞ্চয়পত্রের লভ্যাংশ থেকে যাকাত দেওয়া যাবে কিনা। সঞ্চয়পত্র যে লাভ দেয় এটা তো সুদ, সঞ্চয়পত্র যে লাভ দেয় সরকারের বিভিন্ন সঞ্চয়পত্র তো সুদ, ওটা দিয়ে সংসার চালানো না যায়, ওটা দিয়ে জাকাতও দেওয়া যাবে না। আপনার মূলধন ঠিক আছে কিন্তু ওখান থেকে যে সুদ দিচ্ছে সঞ্চয়পত্রে যে সঞ্চয়টা হইতেছে ওটা হালাল না, ওটা সুদ, ওটা দিয়ে জাকাত দেওয়া যাবে না, ওটা দিয়ে সংসার চালানো যাবে না, বরং সে টাকাটা দিয়ে কোন ব্যবসায় লাগাক বা একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিক, হালাল পথে থাকতে হবে, ওই পথটা হালাল না। হালাল পথ হলো ব্যবসা করতে হবে, আর ব্যবসা না বুঝলে একটা ফ্ল্যাট কিনলো কথার কথা, ওইটা ভাড়া দিয়ে দিল, ওই ভাড়া দিয়ে সংসার চালালো, এই টাইপের কিছু করতে হবে। একজনে অনেকগুলো প্রশ্ন দিছে, আমি আমার বাবার নামে একটা কল্যাণ তহবিল করেছি, এই কল্যাণ তহবিলের উদ্দেশ্য হল গরিব লোকদের কর্জে হাসানা দেওয়া। এই কল্যাণ তহবিলে বর্তমানে 50,000 টাকা রয়েছে যা গরিবদের হাতে। এখন আমার প্রশ্ন, এই কল্যাণ তহবিলের টাকাগুলো জাকাত দিতে হবে কিনা? তারপর আগের আলোচনা চলে গেছে, যে টাকা আপনি করজ দিয়ে রাখছেন আদায় হওয়ার সম্ভাবনা আছে, তা জাকাত দিতে হবে, বলছি কিনা, বলছি কিনা ভাই? ওই মশলার মধ্যে এটা জবাব হয়ে গেছে, কাজে আপনি কল্যাণ তহবিলতে গরিবদেরকে করজ দিচ্ছেন, এই করজগুলো ফিরে পাওয়ার আশা আছে কিনা? আশা থাকলে আপনাকে জাকাত দিতে হবে। করজ দিচ্ছেন বলে ওই 50,000 টাকার জাকাত মাফ হবে না। এত লম্বা প্রশ্ন দেওয়া ঠিক না, এটা পড়তে তো অনেক সময় লাগে, এখানে দিবেন এক দুই লাইনের প্রশ্ন। আমেরিকাতে ছিলাম প্রায় 10 বছর, বিগত 5 বছর আগে দেশে এসেছি, দেশে আসার আগে এবং বাড়িও ফ্ল্যাট, এটা অনেক লম্বা, এটা ব্যক্তিগত মুক্তি সাহেবকে দিয়েন, উনি লিখিত জবাব দিবে। হ্যাঁ, যাতে প্রশ্ন লম্বা তারা এখানে মোহতাম সাহেব আছেন, ওনাকে লিখিত প্রশ্ন দিবেন, উনি দলিল সহকারে লিখিত জবাব দিবেন, আর ছোটখাটো এক দুই লাইনের প্রশ্ন এখানে দিবেন। সরকারিভাবে প্রতি বছর ট্যাক্স নেওয়া হয়, যেহেতু বছর শেষে, এ বিষয়ে জাকাতের হুকুম কি? ট্যাক্স আলাদা, ট্যাক্স দিলে এতে আপনার জাকাত আদায় হল না, কারণ আমি বলেছি জাকাত আদায় হবে কোন গরিবকে যার কাছে নিসাব নেই, নিঃশর্ত মালিক বানায় দেওয়া। তো ট্যাক্স কি গরিবকে দিচ্ছেন আপনি, সরকারকে দিচ্ছেন? সরকারকে, তাহলে জাকাত আদায় হবে না। সরকার যত ট্যাক্স নেয়, কিছু ট্যাক্স ঠিক আছে, কিছু ট্যাক্স আছে জুলুমের ট্যাক্স, সব রকম আছে, এগুলো ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে জানবেন কোনটা বৈধ ট্যাক্স কোনটা অবৈধ ট্যাক্স। এবং অবৈধ ট্যাক্সের ব্যাপারে আমরা কি করতে পারি, সরকারের জুলুম থেকে কিভাবে বাঁচতে পারি? জাকাত দেওয়ার পর যদি কোন ব্যক্তির মাল নিসাব পরিমাণ হয় তবে কি তাকেও জাকাত দিতে হবে? জাকাত দেওয়ার পর যদি কোন ব্যক্তির মাল নিসাব পরিমাণ হয়, কার কথা বলা হচ্ছে? যাকে দেওয়া হল গরিব তার কথা, নিসাব পরিমাণ হলে তাৎক্ষণিক জাকাত দেওয়া লাগবে না, 1 বছর ওই মালটা টিকতে হবে। নিসাব পরিমাণ হলে সে নিসাবের মালিক হয়ে গেল, কিন্তু নিসাবের মালিক হইলে জাকাত দিতে হয় না, ওই মালটা খরচ অতিরিক্ত হয়ে, সাংসারিক খরচ অতিরিক্ত হয়ে এক বছর লাস্টিং করতে হয়, তখন ওই গরিবের পরও কি হবে যদি চল্লিশ হাজার বা তার বেশি থেকে জাকাত ফরজ হয়ে যাবে। আমাদের মুরব্বী মাওলানা মাহমুদুল হাসান শাইখুল হাদিস, ওনার কাছে একটা ফকির টাকা জমা রাখে, তো টাকা জমা রাখতে রাখতে এটা দেড় লাখ না দুই লাখ হয়েছে, তো উনি একদিন তাকে জিজ্ঞেস করছেন, এই তুমি যে বছরকে বছর টাকা রাখতেছ, তোমার টাকা তো দুই লাখ হয়ে গেছে, তুমি কি জাকাত টাকা দাও? হুজুর বলেন কি, আমি ভিক্ষা করে খাই, আমি আমার কিছু জাকাত দেব। কেন, তোমার তো নিসাব থেকে বেশি হয়ে গেছে, চল্লিশ হাজার টাকা নিসাব হয়ে যায়, আর তোমার আমার কাছে টাকাটা পড়ে আছে দুই বছর, তো চল্লিশ হাজারের বেশি, তুমি তো এখনো ভিক্ষা করা যায় নাই, তুমি বরং এই টাকার দুই বছরের জাকাত আদায় করো, এই দুই লাখ টাকার দুই বছরের। এক এক ফকিরের অ্যাকাউন্টে এত টাকা জমা, এরপর এরা ভিক্ষা করতে থাকে। এই জন্য থানভী সাহেব লিখছেন, যারা প্রত্যেক দিন ভিক্ষা করে পেশাদার ভিক্ষুক, এদের পয়সা দেওয়া নাজায়েজ, গুনাহের কাজ, একটা ভুল পেশাকে আপনি চালু রাখতেছেন। এই জন্য পেশাদার ভিক্ষুক থাকা তা শরিয়ত সমর্থন করে না। ধনীর দায়িত্ব হল তার মহল্লায় কারা গরিব আছে এটা তার জানা থাকবে, সে খোঁজ খবর নিবে লোকজন দিয়ে, তাদেরকে জাকাত দিবে। প্রত্যেক মহল্লার ধনী গরিবদের খোঁজ খবর রেখে তাদেরকে জাকাত পৌঁছাই দিবে, তাদেরকে আসতে বাধ্য করবে না। এটা গরিবের সম্মান আছে না? মসজিদে সম্মান করেন কেন? মসজিদে নামাজ পড়া হয়, ফরজ আদায় করা হয়। গরিবকে সম্মান করতে হবে কেন? গরিবের উপরে আর একটা ফরজ আদায় করা হয়, কি? জাকাত। মসজিদের মতো ওখানে একটা ফরজ আদায় করা হয়। দ্বিতীয়ত, গরিব আপনার জন্য ধূপি, আপনার মাল পরিষ্কার করে দিচ্ছে, দুই নম্বর ধূপি। তিন নম্বর, গরিব আপনার জন্য পাহারাদার, সে জাকাত নিচ্ছে বলে আল্লাহ আপনার মাল হেফাজত করতেছেন, তাহলে আপনার জন্য পাহারাদার। গরিব আপনার জন্য পিয়ন, সে আপনার মাল ওর মাধ্যমে আখেরাতে ট্রান্সফার করতেছে, একসাথে সে ইবাদতের জায়গা একই সময়, আবার সে ধূপি, আবার সে পাহারাদার, আবার সে পিয়ন। এতগুলো কাজ একটা গরিব দ্বারা হয়, এজন্য এদেরকে মনে মনে শ্রদ্ধা করতে হবে। অনেক আছে না, ফিকিয়ে দেয়, হ্যাঁ ল, এরকম করা ঠিক না। ইজ্জতের সাথে আপনি পৌঁছাই দেন, তাকে আসতে বাধ্য না করে আপনি আপনার লোক দিয়ে তাকে পৌঁছাই দেন, তাকে চাইতে মানা করেন। একজন বিধবা মহিলা, ওনার আয় উপার্জন নেই, ওনার আত্মীয় স্বজনের মাধ্যমে স্বামীর রক্ষিত পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্রের লভ্যাংশের টাকায় উনি সংসার চালাইতেছে, তা জায়েজ কিনা? এটা আগেও জবাব দেওয়া হয়ে গেছে, সঞ্চয়পত্রের লাভ এটা সুদ, এটা না করে ওনার টাকাটা কোন দিনদার ব্যবসায়ী যে টাকাটা মেরে দিবে না ওইখানে লাগাই দেন, সেই লাভ দিয়ে উনি চলবে। এখন যেভাবে করতেছে সহজ পদ্ধতি, এটা শরীয়তে অনুমোদিত না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো আছে, জাকাতের টাকা কি মাদ্রাসায় দেওয়া যাবে? মাদ্রাসা বিল্ডিং করার জন্য দেওয়া যাবে না, কিন্তু মাদ্রাসায় যারা গরিব এতিম ছাত্র আছে, যেটা লিল্লা ফান্ডের জন্য নেওয়া হয়, লিল্লা ফান্ড। ওই লিল্লা ফান্ডটা তো বেতন দেওয়া হয় না উস্তাদদেরকে, ওটা ছাত্রদেরকে খাওয়ানো হয়। কাজে মাদ্রাসা দেওয়ার অর্থ যদি হয় গরিব ছাত্র তো যায়, আর মাদ্রাসা দেওয়ার অর্থ যদি হয় যে মাসে বিল্ডিং তৈরি করা হবে তাহলে দেওয়া যাবে না। ফ্ল্যাট ক্রয়ের অপরিশোধিত টাকার উপরে জাকাত দিতে হবে কিনা, যে টাকা পরিশোধ করেন নাই আপনার হাতে আছে এই মাসের কিস্তির উপর জাকাত দিতে হবে না। এই মাসের যে কিস্তি বাকি যেগুলো আপনার হাতে রয়ে গেছে ভবিষ্যতে দিবেন ওইগুলো জাকাত দিয়ে দিবেন। এই প্রসঙ্গে আমি আর একটা মশলা আপনাদেরকে বলি, আপনি টাকা জমা দিয়েছেন হজ করার জন্য জাকাত দিবেন, আপনি টাকা জমা দিয়েছেন বাড়ি করার জন্য প্রত্যেক বছর জাকাত দিবেন, আপনি টাকা জমা দিয়েছেন বিয়ে করার জন্য বা মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রত্যেক বছর জাকাত দিবেন। তো ভালো উদ্দেশ্য জমা করতেছেন, যতদিন ওই পারপাস খরচ না হবে ততদিন এর জাকাত চালাই দিতে হবে, জাকাত চালাই দিতে হবে। আমার কাছে শুধু তিন ভরি স্বর্ণ আছে যার দাম বর্তমান বাজারে 1,20,000 টাকা, আমার অন্য কোন সম্পদ নেই, আমার করণীয় কি? শুধু স্বর্ণ যদি থাকে আর কিচ্ছু নেই তাহলে তো আপনার উপর জাকাত আসবে না। তিন ভরি স্বর্ণ আছে যদিও দাম অনেক, কিন্তু যদি এর সাথে সারা বছর আপনার কাছে অল্প টাকাও থেকে থাকে, 20 টাকা 50 টাকা প্রত্যেক মাসে ছিল আপনার কাছে উদ্বৃত্ত, তখন শুধু স্বর্ণ ধরা হবে না, শুধু স্বর্ণের সাথে নগদ টাকাও ধরা হবে, ধরে এই 1,20,000 জাকাত দিতে হবে। শুধু স্বর্ণের মশলা ভিন্ন, এর সাথে অন্য কিছু থাকলে চাই কম হোক তার হিসাব ভিন্ন। মৃত মানুষের জাকাত দেওয়া লাগবে কিনা, উনি যদি হায়াতে জাকাত না দিয়ে থাকেন, হজ না করে থাকেন, তাহলে তো ছেলে মেয়েদের দায়িত্ব, বাপে হজ না করে মরে গেছে বা এই বছরের জাকাত দেয় নাই, তো এটা সম্পদ ভাগ করার আগে ওনার মালের থেকে হজও করানো উচিত, জাকাত আদায় করা উচিত। আমার কাছে একটা ছেলে আসছে যুবক, তার বাপ মারা গেছে, সেই ছেলে বলল হুজুর আমার বাপ আমার জন্য কিছু সম্পদ রেখে যাওয়ার খাতিরে উনি কোনো বছরই জাকাত দেন নাই, আমি ছেলে আমার জন্য উনি কিছু রেখে দিতে পারেন তাই 1 বছরও জাকাত দেয় নাই, এখন আমার কি করতে হবে? আমি বললাম ওনার খাতা কোথা ঘাটেন, কোন বছরে ওনার খাতায় কি হিসাব পাওয়া যায়, ওই হিসাব বের করে পিছন থেকে জাকাত টেনে জাকাত দিয়ে দেন, তারপর যা থাকে ওটা আপনি ভোগ করেন, তা না হলে আপনার বাপ আটকা পড়বে জান্নাতে যেতে পারবে না। ছেলের মহব্বতে জাকাত দেয় নাই, অথচ জাকাত না দিলে মাল নষ্ট হয়ে যায়, মাল নষ্ট হয়ে যায়। আমার বাবা মারা গেছে এই মাসের 12 তারিখে, তার 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে, তার জাকাত দেওয়া লাগবে কিনা, উনি হাল নাগাদ জাকাত দিয়ে গেছেন কিনা? হাল নাগাদ যদি জাকাত দিয়ে যায় সামনেরগুলো আপনারা দিবেন, হাল নাগাদ যদি না দিয়ে থাকে তাহলে সেটাও আপনারা দিবেন। এটা খোঁজ নেন যে উনি হাল নাগাদ দিয়ে গেছেন কিনা, জাকাত ক্লিয়ার রাখতেন কিনা, এটা খোঁজ নেন। গৃহ নির্মাণ লোন কিভাবে হিসাব ধরব? গৃহ নির্মাণের জন্য কি লোন নেওয়া হয়েছে? তো লোন যদি নেয় তো লোনের টাকার উপর তো জাকাত আসে না, কারোর থেকে আপনি লোন নিলেন, কর্জ নিলেন, তো ওটার উপরে জাকাত আসে না। তবে বিনা অপারগতায়, বিনা অপারগতায় আপনি সুদ ভিত্তিক কর্জ নেবেন না। অপারগতা কি? আপনার মাথা গুজার কোন ঠিকানা নেই, আবার কেউ ঋণ দিচ্ছেও না, তো ঠিক আছে, আপনার জন্য আল্লাহ অবকাশ দিবেন। অথবা কিছু ঋণ না দেখাইলে আপনি বাড়ি বানাইতেছেন, কোন ঋণ দেখাইলেন না, তো সরকার তো এরকম থাবা মারবে যে আপনার অর্ধেক সম্পত্তি লয়ে দেবে, এটা ঋণ দেখাইলেন। এটা অপারগ অবস্থা এগুলো, কিন্তু ওই ঋণটা তাড়াতাড়ি শোধ করে দিবেন, কারণ ব্যাংক থেকে ঋণ নেওয়া সহজ, কিন্তু ওই ঋণ থেকে বের হয়ে আসা সহজ না। সুদে এত সাহবাস্তা দেয় যে আপনি যত ব্যাংকের টাকা জমা করতে থাকবেন তাহলে সুদ আদায় হবে, মূল টাকা আদায় হবে না। ব্যাংক আশ্চর্য জিনিস, নেওয়া যায়, বের হয়ে আসা যায় না, এত চক্র বৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে। এজন্য একান্ত ঠেকার কারণে নিলেও ঝটপট বেড়ে আসবে। ব্যবহারকৃত অলংকার বা গয়নার জাকাত দিতে হবে কিনা? দিতে হবে, ব্যবহার করুক বা না করুক তা দেখা হবে না। ওই স্বর্ণ রূপার যে মালিক, মালিক তার উপর জাকাত আসবে। ব্যবহার করুক বা না করুক ওই স্বর্ণ রূপার যিনি মালিক তার উপরে নিসাব পরিমাণ হইলে জাকাত ফরজ হবে। ফ্ল্যাট ক্রয় বিক্রয় ব্যবসায় ফ্ল্যাটের জাকাত হবে কিনা? হ্যাঁ, ফ্ল্যাট তো আপনার ব্যবসার মাল, আপনি ফ্ল্যাট কেনেন বিক্রি করেন, তাহলে কি হল, এই ফ্ল্যাটটা আপনার ব্যবসার মাল, কাজে বছর শেষে এই ফ্ল্যাটের বাজার মূল্য কি আছে, বাজার মূল্য ধরে ওই ফ্ল্যাটের জাকাত দিতে হবে। কেউ কিনতেছে থাকার জন্য, তার ফ্ল্যাটের জাকাত আসবে না। কেউ কিনতেছে বেশি দামে বেচার জন্য, জাকাত আসবে। ফ্ল্যাট কেন, প্লটেরও এই হুকুম, কেউ প্লট কিনতেছে বাড়ি করার জন্য তো জাকাত আসবে না, কেউ প্লট কিনতেছে দাম বাড়লে বিক্রি করে দিবে, তার ওই প্লটটা ব্যবসার মাল, দাম বাড়লে বিক্রি করবে, তার জন্য এই প্লটটা কি ব্যবসার মাল, ওই প্লটের উপরে বর্তমান বাজার মূল্যের উপরে জাকাতটাকে পরিশোধ করতে হবে, আদায় করতে হবে।